ಓಂ ಶ್ರೀ ಶ್ರೀಮದ್ ಭಕ್ತಿ ಶ್ರವಣ ಸ್ವಾಮಿನೇ ನಮಃ. ಶುಭ ಕೃಷ್ಣ ಜನ್ಮಾಷ್ಟಮಿ ಉಪಲಕ್ಷೆ ಓಂ ಶ್ರೀ ಶ್ರೀಮದ್ ಭಕ್ತಿ ಶ್ರವಣ ತೀರ್ಥ ಗೋಸ್ವಾಮಿ ಮಹಾರಾಜೇರ್ ಶ್ರೀಮುಖ ಪದ್ಮ ನಿಶ್ರಿತ ಭಾಗವತಿ ಕಥಾ ಲಿಪಿಬದ್ಧ ಕೊಡೆಚೆನ್ ಗೌರದಾಸಿ. ಆಜ್ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಜಯಂತಿ, ಶುಭ ಜನ್ಮಾಷ್ಟಮಿ, ಶ್ರೀ ಕೃಷ್ಣೇರ್ ಆವಿರ್ಭಾವ ತಿಥಿ. ಶ್ರೀಮದ್ ಭಗವದ್ ಗೀತಾಯ್ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಶ್ರೀಮಾನ್ ಅರ್ಜುನ್ಕೆ ಬೋಲೆಚೆನ್, ಆಮಾರ್ ಜನ್ಮ ಓ ಕರ್ಮ ದಿವ್ಯ. ದಿವ್ಯ ಕಿ ಸೇಟಾ ಗೀತಾಯ್ ಬೋಲೆನ್ನಿ. ভাগবতে শিল সুখদেব গোস্বামী সেই বর্ণনা দিয়েছেন, সেটাই আমরা এখন শ্রবণ করব। আগে তত্ত্ব ও তথ্য বুঝতে হবে, তবেই লীলা শ্রবণে ভালো লাগবে। শ্রীকৃষ্ণ কে, কেন তার লীলা শ্রবণ করব? যেমন ধরুন, শান্তিনিকেতনে রবি ঠাকুর কাবুলিওয়ালা অভিনয় করবেন। শান্তিনিকেতনে সজ্জন ব্যক্তিগণ এসেছেন তাদের প্রিয় রবি ঠাকুরের অভিনয় দেখতে। রবি ঠাকুরকে তারা চেনেন, জানেন তিনি কী রকম অভিনয় করবেন। কাবুলিওয়ালার ভূমিকায় তাই তার গুণমুগ্ধ সজ্জনেরা তাদের প্রিয় কবিকে দেখতে এসেছেন। রবি ঠাকুর তত্ত্ব, আর তত্ত্ব হল কাবুলিওয়ালা অভিনয় করবেন। তত্ত্ব জানলে তথ্যতা উপভোগ্য হয়। যেমন দূর থেকে দেখা গেল একটা লোক একজন লোককে ছুরি আঘাত করছে, আপনি ভাবলেন লোকটা ডাকাত ঘাতক, কিন্তু কাছে গিয়ে দেখলেন লোকটা ডাকাত নয়, ডাক্তার, প্রাণ ঘাতক নয়, প্রাণ রক্ষক, খুনি নয়, সে প্রাণ বাঁচানোর জন্যে রোগীকে অপারেশন করছে। ডক্টর হলো তত্ত্ব, আর তথ্য হলো রোগীর প্রাণ বাঁচানো। তেমনি কৃষ্ণকে, তাকে কেন ভজনা করব? এটা জেনে লীলা শ্রবণ করলে বোঝা সহজ হবে। শ্রীকৃষ্ণ তত্ত্ব, আর তাঁর দিব্য লীলা তত্ত্ব। ঋষি যদুবের পরলোক গমন হলে তার পত্নী পৌর্ণমাসী পতি বিরহে অতি শোকাতুরা হয়ে পড়েন। শিপ্রা নদীর তীরে অবন্তী নগরে বাস করা তার পক্ষে অসহনীয় হয়ে উঠল। দেবর্ষী নারদের আদেশে পৌর্ণমাসীর পুত্র সান্দীপনি, যিনি পরবর্তীকালে শ্রীকৃষ্ণের গুরু ছিলেন, ঋষি সান্দীপনি পৌর্ণমাসীকে বললেন, মা, তোমার মন বুদ্ধি অসুস্থ, তোমার এখন স্থান পরিবর্তন করা আবশ্যক। আমার পুত্র মধুমঙ্গল আর কন্যা নান্দীমুখীকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে কালেন্দী তীরে বাস করো। পৌর্ণমাসী বললেন, কোথায় এই বৃন্দাবন, কি তার মাহাত্ম্য? ঋষি সান্দীপনি বললেন, কেদার রাজা তার কন্যা বৃন্দাকে নিয়ে কালেন্দী তীরে কঠোর তপস্যা করেন। কেদার রাজা মৃত্যু হলে বৃন্দা সুকঠোর তপস্যা আরম্ভ করেন। বৃন্দার তপস্যায় প্রীত হয়ে হরিপুরুষ তাকে দর্শন দিয়ে বললেন, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তোমার নামে এই স্থানের নাম বৃন্দাবন হবে, আমি এই স্থানে এসে লীলা বিস্তার করব। এই কালিন্দী তীরে হবে আমার সুমধুর লীলা। পুত্রের কথায় পৌর্ণমাসী এলেন বৃন্দাবনে, এসে কঠোর তপস্যা করে সিদ্ধি লাভ করেন। তপস্যায় সিদ্ধি লাভ করে পৌর্ণমাসী নন্দ যশোদার গুরু হলেন। নন্দ মহারাজ ও যশোদাকে কাম গায়ত্রী কৃষ্ণ ভজনের মহামন্ত্র দিলেন। পৌর্ণমাসী তাদের আরও বললেন, মথুরায় শ্রীকৃষ্ণের জন্ম হবে কংসের কারাগারে, আর তিনি আসবেন এই বৃন্দাবনে। এখানে কালিন্দী তীরে হবে তার লীলা বিস্তার। এটা হলো স্থূল জগতের কথা। এবার চলে আসব আমরা সূক্ষ্ম জগতে। পাপ ভরাক্রান্তা পৃথিবী কাতর হয়ে গাভী রূপে অর্থাৎ গোমাতা রূপ ধারণ করে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে জানালেন তার অসহনীয় দুঃখের কথা। বলদর্পী দুরাচারী কংসের অত্যাচারের কথা। ব্রহ্মা দেবগণ ও পৃথিবীকে সঙ্গে নিয়ে এলেন ক্ষীরোদ সাগরে। সেখানে বিবিধ স্তবমালায় হরিপুরুষের স্তুতি আরম্ভ করলেন। সম্মিলিত দেবগণের স্তবস্তুতিতে মুখরিত হল আকাশ বাতাস। হরিপুরুষ জেগে উঠলেন। অনন্ত শয্যাশায়ী শুনলেন তাদের কথা। তারপর তার অভয় বাণী শোনা গেল, অর্থাৎ আকাশবাণী হল, তোমরা নিশ্চিন্ত হও, বলদর্পী অত্যাচারী কংসের অত্যাচারের অবসান অবশ্যই হবে। আমি পৃথিবীতে অবতীর্ণ হব, ধরিত্রীর পাপ ভার মোচন হবে। এই দিকে আর এক দৃশ্য, মথুরার রাজপথে চলেছে শোভাযাত্রা। বসুদেব কংসের ভগ্নীকে বিবাহ করে রথারোহণে চলেছেন, কংসও সেই রথে। এমন সময় আকাশবাণী হল, ওরে বলদর্পী কংস, তোমার প্রিয় ভগ্নী দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার হন্তা। কংস এই আকাশবাণী শ্রবণ করে ক্রোধে অস্থির হয়ে অসীমুক্ত করে দেবকীকে হত্যা করতে উদ্যত হল। বসুদেব কংসের হাত চেপে ধরে বললেন, আমার কথা শুনো, দেবকীর যত সন্তান হবে তোমার হাতে তুলে দেব, আমি প্রতিজ্ঞা করছি, আমি জীবনে মিথ্যা কথা বলিনি। তাহলে তোমার ভয়ের কোনো কারণ থাকবে না। তুমি কেন ভগ্নী হত্যার ভাগী হতে যাবে? যারা সজ্জন তারা কখনো মিথ্যা কথা বলেন না। তাই কংস বসুদেবের কথায় নরম হলেন। কংস জানত বসুদেব মিথ্যা কথা বলেন না। কংস বলল, বেশ তাই হবে, তবে তোমাদের দুজনকে আজ হতে কারাগারে বন্দি করে রাখব, আজ হতে থাকবে কারারুদ্ধ। কংসের আদেশে দেবকী ও বসুদেবকে লৌহ শৃঙ্খল পরিয়ে রাখা হলো কারাগারে। কারাগারে দেবকীর ছয়টি পুত্র সন্তানের জন্ম হল। বসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতে ছটি সন্তানকেই কংসের হাতে তুলে দিলেন। কংস ছয়টি পুত্র সন্তানকে হত্যা করল। সপ্তম গর্ভের সন্তান বলরাম যোগমায়া যোগ বলে আকর্ষণ করে সপ্তম গর্ভের সন্তানকে বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে স্থাপন করেন। এই জন্যে বলরামের আর এক নাম সংকর্ষণ। রোহিণী সেই সময় নন্দালয়ে অবস্থান করছিলেন। নন্দ মহারাজ ছিলেন বসুদেবের বন্ধু। অষ্টম গর্ভে এলেন শ্রীকৃষ্ণ। পূর্বেই বলেছি শ্রীকৃষ্ণের জন্ম ও কর্ম দিব্য অলৌকিক, প্রাকৃত জগতের মতো নহে। তিনি প্রথমে বসুদেবের হৃদয়ে উদিত হন। বসুদেব জ্যোতি দেখতে পান, দেবীকীর কাছে জ্যোতি দর্শনের কথা বলেন। সেই সময় বসুদেবের হৃদয় হতে দেবকীর হৃদয়ে প্রবেশ করেন। দেবকী ও জ্যোতি দর্শন করে পুলকিত হন। দেবকী ও বসুদেবকে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে দর্শন দান করেন কারাগৃহে। জানিয়ে দেন তোমাদের দুর্দিনের অবসান হবে। অবশেষে এলো সেই শুভদিন, শুভলগ্ন, সর্বগুণান্বিতা তিথি, ভাদ্রের জন্মাষ্টমী তিথি। রাত্রি নিশীথ, রোহিণীর সঙ্গে চাঁদের মিলন, এটাকেই জয়ন্তী বলে। আর যে সব জয়ন্তী বলা হয় সব ভুল। শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন কংসের কারাগারে, ধরিত্রী সেজেছেন অপরূপা রূপে, বৃক্ষে লতায় নবনব পত্র পুষ্পে সুশোভিত, বায়ু সুরভিত। খসে পড়ল দেবকী বসুদেবের লহ শৃঙ্খল, বদ্ধ গৃহে দ্বার খুলে পড়ল, খসে পড়ল তালা, কারারক্ষী প্রহরীগণ ঘুমে অচেতন। নবজাতক বসুদেব দেবকীকে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপে দর্শন দিলেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুখান হয়, হে পার্থ, আমি তখনই দেহ ধারণ করি। সাধুদিগে পরিত্রাণের জন্যে আর দুষ্কৃতিকারীদের বিনাশের জন্যে, ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। চতুর্ভুজ শিশু দর্শন করে বসুদেব বললেন, ভীত হয়ে তোমার এই রূপ সংবরণ করো। চতুর্দিকে কংসের অনুচর, কংস সংবাদ পেলে তোমাকে রক্ষা করা কঠিন হবে। শ্রীহরি বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, আমি আমার ঐশ্বরিক রূপ সংবরণ করছি। বসুদেবকে বললেন, আমাকে এক্ষুনি নন্দালয়ে রেখে এসো, সেখানে যশোদার পাশে একটি নবজাত কন্যা আছে, তাকে তুলে নিয়ে আসবে আর আমাকে সেখানে রেখে আসবে। তারপর তিনি ঐশ্বরিক রূপ সংবরণ করে দ্বিভুজ শিশু হলেন। বসুদেব আশ্বস্ত হয়ে শিশুটিকে কোলে তুলে নিলেন। এখন আমরা শ্রবণ করব বসুদেব দেবকী কে ছিলেন। পূর্ব জন্মে কাবেরী তীরে কুটির বেঁধে তপস্যারত ছিলেন রাজা প্রতনী আর তাহার পত্নী সুতপা পুত্র কামনায়। তাহাদের তপস্যায় তুষ্ট হয়ে শ্রী ভগবান দর্শন দিয়ে বললেন, রাজন, বড় প্রার্থনা করো। রাজা প্রতনী ও রানী সুতপা বললেন, তোমার মতো পুত্র চাই। শ্রীকৃষ্ণ বললেন, আমি এক ও অদ্বিতীয়, দ্বিতীয় কোথায় পাব? আমি তোমাদের পুত্র হয়ে আসব। তারাই বসুদেব দেবকী হয়ে এসেছেন। দেবকী কাঁদতে কাঁদতে বসুদেবের হাতে তুলে দিলেন শিশু কৃষ্ণকে। যোগমায়া প্রভাবে প্রহরীগণ নিদ্রিত, বসুদেবের লৌহ শৃঙ্খল খসে পড়েছে, দ্বার খোলা। দুর্যোগ পূর্ণ রাত্রিতে তখন নেমে এসেছে ঝড়, শিলাবৃষ্টি, বিদ্যুৎ। বিদ্যুতের আলোতে পথ দেখে চলেছেন বসুদেব। অনন্ত বাসুকী নাগ সহস্র ফনা বিস্তার করে চলেছে শিরে ছত্র ধরে। বসুদেব দেখলেন সামনে যমুনা নদী, ভেবে আকুল হলেন, কি করে নদী পার হবেন? কালিন্দী দুভাগ হয়ে পথ করে দিলেন বসুদেবকে। বসুদেব অনায়াসে যমুনা পার হয়ে এলেন নন্দালয়ে। সেখানেও যোগমায়া প্রভাবে সকলেই ঘুমে অচেতন, যশোদাও নিদ্রিত। যশোদার পাশে যমজ সন্তান, একটি পুত্র ও একটি কন্যা। পুত্রটি গোলকের বংশীধারী কৃষ্ণ, কন্যাটি যোগমায়া। তাই চণ্ডীতে যোগমায়াকে শ্রীকৃষ্ণের অনুজা বলা হয়েছে। বসুদেব রানী যশোমতীর পাশে শিশু কৃষ্ণকে রেখে নবজাত কন্যা নিলেন। সেই ক্ষণে দুই কৃষ্ণ এক হয়ে গেল। বসুদেব কালিন্দী পার হয়ে ফিরে এলেন কংসের কারাগারে। যোগমায়া প্রভাবে দেবকী বসুদেব পূর্ববত শৃঙ্খলাবদ্ধ হলেন। প্রহরীগণ জেগে উঠে দেখল দেবকীর নবজাত সন্তান। প্রহরীদের কাছে সংবাদ পেয়ে কংস দেহে এলো, ছিনিয়ে নিল শিশুটিকে দেবকীর কোল থেকে। কংস দেখল, এই তো পুত্র নয়, কন্যা, তবে কি আকাশবাণী মিথ্যা? হোক কন্যা, অষ্টম গর্ভের সন্তান তো, ওকে বধ করতেই হবে। কংস জেনেছিল দেবকী সপ্তম গর্ভের সন্তান বিনিষ্ট হয়েছিল, অর্থাৎ গর্ভপাত হয়েছে। পাপিষ্ট কংস কন্যাটিকে তুলে পাথরে আছাড় মেরে বধ করতে উদ্যত হলে শিশুটি হাত ফসকে অনেক ওপরে চলে গেল। যেতে যেতে বলে গেল, ওরে মূঢ়মতি কংস, তোমাকে বধিবে যে গোকুলে আছে সে, সে সুরক্ষিতই আছে। এই বলে যোগমায়া অদৃশ্য হলেন। ভাগবত ভালো করে পড়লে জানা যায় নন্দ যশোদাকে। এই যে নন্দ মহারাজ ও যশোমতীকে মাতা পিতা রূপে অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হলেন, তারা কে ছিল? নন্দ মহারাজ ও যশোমতী পূর্ব জন্মে ছিলেন ধরা আর দ্রোণ। ব্রাহ্মণ দম্পতি অতি দরিদ্র ছিলেন, কিন্তু ধর্মপরায়ণ ও অতিথি বৎস ছিলেন। একদিন রজনীতে এক ব্রহ্মচারী অতিথি হয়ে এলেন তাদের কুটিরে। অতিথি বললেন, আমি পয়োপায়ী ব্রহ্মচারী, দুগ্ধ ছাড়া কিছুই আহার করি না। দরিদ্র দম্পতি বিপাকে পড়ে গেলেন, তারা দুগ্ধ পাবেন কোথায়? তাদের গৃহে গাভীও ছিল না। দ্রোণ ধরাকে বললেন, অদূরে এক বিত্তশালী বণিক আছেন, তার কাছে থেকে তুমি দুগ্ধ চেয়ে নিয়ে এসো, ক্ষুধার্ত অতিথির সেবা করতে হবে তো। ধরা বণিকের কাছে এসে অতিথি সেবার জন্যে দুগ্ধ ভিক্ষা করলেন। ওই বণিক ছিল দুর্জন পাপিষ্ট। ধরাকে অর্থাৎ যুবতী সুন্দরী দেখে তার মনে কুপ্রবৃত্তি জেগে উঠল। কু অভিলাষ চরিতার্থ করার জন্যে বলল, দিতে পারি এক শর্তে, অতিথি সেবা করে আমার কাছে আসতে হবে, যারা দুর্জন তাদের শুভবুদ্ধি ক্ষণস্থায়ী হয়। ধরার রূপে সে প্রলুব্ধ হয়েছিল, যারা ভগবত ভক্ত তারা সরল হন। সরলা ধরা বলল, বেশ তো, আমি অতিথি সেবা করে আপনার কাছে ফিরে আসব। এই শর্তে ধরা দুধ নিয়ে এলেন কুটিরে। ধরা স্বামীকে সব কথা বললেন। দ্রোণ বললেন, বেশ তো, তুমি যখন কথা দিয়েছ যাবে সেখানে। ধরা সেই ক্ষুধার্ত পয়োপায়ী ব্রহ্মচারীকে দুধ পান করতে দিলেন। পয়োপায়ী ব্রহ্মচারী দুধ পান করে তৃপ্ত হয়ে ধরাকে বললেন, মা, আমি তৃপ্ত। তুমি যে বণিকের কাছ থেকে দুধ চেয়ে এনেছ, সেই বণিকের জন্যে এই দুগ্ধাবশেষ নিয়ে যাও। বণিককে বলবে ভাগবত প্রসাদ গ্রহণ করো। ধরা তাই করলেন। ভাগবত প্রসাদ গ্রহণ করে বণিকের কু অভিলাষ দূর হলো। অনুশোচনায় পরিপূর্ণ হয়ে উঠল হৃদয়ে। সে ধরা চরণ তলে প্রণত হয়ে বলল, মা, তুমি আমায় ক্ষমা করো। কোথায় সে ব্রহ্মচারী? আমাকে সেথায় নিয়ে চলো। বণিক এলো ধরার কুটিরে, লুটিয়ে পড়ল ব্রহ্মচারীর চরণতলে। বলল, ঠাকুর, আমি মহাপাতকী, আমাকে ক্ষমা করো। ব্রহ্মচারী দ্বিভুজ মুরুলিধারী হয়ে তাদের দর্শন দিলেন। অসৎ বুদ্ধি সম্পন্ন বণিক ও সাধু সেবায় দুগ্ধ যোগান দিয়ে ভগবত দর্শন লাভে সৌভাগ্যবান হল। পতি পত্নী উভয়ই দেখলেন পয়োপায়ী ব্রহ্মচারী নাই সেখানে, দাঁড়িয়ে আছেন মোহন মুরলীধারী দ্বিভুজ কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বললেন ধরাকে, আগত দোয়াপরে আমি তোমাদের পুত্র হয়ে আসব, আমি তোমার কোলে বসে দুগ্ধ পান করব, এমন বাৎসল্য আর কোথায় পাব? তুমি আমার জন্যে দুগ্ধ ভিক্ষা করে নিয়ে এলে, দাপরে বৃন্দাবনে তোমাদের প্রচুর গাভী থাকবে, আমাকে দুধ খাওয়ানোর জন্যে কোনো অভাব থাকবে না, তোমার নাম হবে নন্দ যশোদা। সেই ধরা দ্রোণী হলেন নন্দ যশোদা। অনেকেই জানেন না যে শুভলগ্নে কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন, ঠিক সেই সময় যশোদারও যমজ সন্তানের জন্ম হয়। যোগমায়া প্রভাবে যশোদা ঘুমে অচেতন ছিলেন, তিনি নিজেও জানেন না যমজ সন্তানের কথা। শ্রীকৃষ্ণ মূলত এক হলেও তত্ত্বের দিক দিয়ে আমরা দুই দেখি। এই ব্রজের কৃষ্ণই আমাদের ভজনীয় অনুশীলনীয়, চণ্ডীতেও রয়েছে এই কথা। যোগমায়াকে শ্রীকৃষ্ণের অনুজা বলা হয়েছে। বৈষ্ণব আচার্যগণের সিদ্ধান্ত, অক্রূরের রথে বৈকুণ্ঠধারী সুদর্শনধারী মথুরায় গেলেন দুরাচারীর কংসের নির্দোষে। তখন মুরুলিধারী কৃষ্ণ বৃন্দাবনে অপ্রকট হয়ে গেলেন। গোলক বংশীধারী শ্রীকৃষ্ণ প্রেমের লীলাই করেন। হিরণ্যকশিপুকে বদ্ধ করে শিল নৃসিংহদেব যখন প্রলয় নাচন আরম্ভ করেন, দেবগণ স্তবস্তুতি করেও তাকে শান্ত করতে পারেননি। বেগতিক দেখে তারা ভক্তরাজ প্রহ্লাদকে শিল নৃসিংহদেবের কাছে নিয়ে এলেন। ভক্ত প্রহ্লাদের স্তবস্তুতি তিনি শান্ত হলেন, তার ক্রোধের উপশম হল। তিনি ভাবলেন, ওহো, ভক্ত প্রহ্লাদ কত না অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তাকে বিনোদিত করতে হবে। তাই প্রলয় নৃত্য থামিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। ভক্তরাজ প্রহ্লাদকে কোলে নিয়ে তিনি অনুভব করলেন, কোলে নেওয়ার চেয়ে কোলে ওঠার আনন্দ বেশি, তার চেয়ে প্রহ্লাদের সুখ বেশি। তখনই তার বাৎসল্য রস আস্বাদনের বাসনা হল। তিনি নরশিশু হয়ে মাতা পিতার কোলে চড়ে বাৎসল্য আস্বাদন করবেন। তারপরেই ত্রেতাযুগে হয়ে এলেন শ্রীরামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ ইতি।